Lounge-Tran.
ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ব্রিটিশ হাউস অব কমন্সের নভেম্বর রিপোর্টে বলা হয়েছে আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এখনো সমতা থেকে অনেক দূরে।
রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
অসমের নাগরিক পঞ্জি থেকে বাদ পড়া মানুষদের ব্যাপারে কি করা যায় তা ঠিক করতে ভারত সরকার কমিটি নিয়োগ করেছে।
রয়েছে G20 সম্মেলন নিয়ে একটি প্রতিবেদন।
Well, how ought the economic system operate? Is protectionism a good thing or a bad thing? Is climate change real or not?
আরও রয়েছে বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ। তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের সেনেট ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা শেষ করার লক্ষ্যে গতকাল 63-37 ভোটে একটি প্রস্তাব অনুমোদন করেছে। এই ভোট হচ্ছে প্রশাসনের প্রতি একটি ইঙ্গিত, কারণ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতারা এরকম আভাস দেননি যে তারা কোনো পদক্ষেপ নেবেন। এই ভোট গ্রহণ হচ্ছে সৌদি আরবের ব্যাপারে হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের বিধায়কদের মধ্যে ক্রমবর্ধমান মতপার্থক্যের প্রমাণ। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা টিমের দুজন শীর্ষ নেতা এ বিষয়ে সেনেটকে পূর্ণাঙ্গভাবে গোপন বৈঠকে অবহিত করেছেন। তুরস্কে সৌদি কনসুলেটে ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিককে হত্যার প্রায় ২ মাস পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস রিয়াদ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার ব্যাপারে জোর দেন, যার মধ্যে রয়েছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থন। তবে উভয় দলের সেনেটর এই বার্তার তোয়াক্কা করেননি, বরঞ্চ এই রুদ্ধদ্বার কক্ষের আলোচনায় CIA-র পরিচালক গিনা হ্যাসপেলকে অন্তর্ভুক্ত না করার তীব্র সমালোচনা করেছেন। বলা হচ্ছে CIA এই উপসংহারে পৌঁছেছে যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা জামাল খাশোগজির হত্যার নির্দেশ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোয়েন তাঁর বিরুদ্ধে আনা বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের নতুন অভিযোগে নিজেকে দোষী বলে আজ স্বীকার করে নিচ্ছেন। মুলার ২০১৬ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছেন। ওই খবরে বলা হয়েছে যে কংগ্রেসে মিথ্যে বিবৃতি প্রদানের জন্য কোয়েন নিজের দোষ স্বীকার করে নেবেন। বিস্তারিত খবর এখনও আসছে। কোয়েন এরই মধ্যে নির্বাচনী প্রচার অভিযানের আর্থিক নিয়ম লঙ্ঘনের কথা স্বীকার করেছিলেন। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারের মাধ্যমে প্রায় প্রতিদিনই মুলারের বিষয়ে আক্রমণাত্মক মন্তব্য করে আসছেন। ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানে রাশিয়ার সম্পৃক্ততা এবং এই তদন্তে বাধা দেওয়ার জন্য প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কিছু করেছেন কিনা, মুলারের এই চলমান তদন্ত সম্পর্কে ট্রাম্প বিরূপ মন্তব্য করেছেন। গত সপ্তাহে ট্রাম্প তাঁর নিজের কর্মকাণ্ড এবং নিউ ইয়র্কের নির্মাণ শিল্পের ধনাঢ্য ব্যবসায়ী থেকে তিনি যে এই প্রথমবার রাজনৈতিক দপ্তরের মধ্যে আসলেন সে সম্পর্কে তাঁর স্মৃতির উপর ভিত্তি করে মুলারের বহু প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। তবে এটা এখনও পরিষ্কার নয় যে মুলার ট্রাম্পের জন্য আরও প্রশ্ন পাঠাবেন কি না, যখন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে তাঁর প্রথম মেয়াদের প্রায় অর্ধেকটা সময় সম্পন্ন করেছেন। ব্রিটিশ হাউস অব কমন্সের নভেম্বরের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনও সমতা থেকে অনেক দূরে। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
হাউস অব কমন্স মনে করে বাংলাদেশের রাজনীতি বরাবরই উত্তেজনাকর। এই নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠাচ্ছে না। যুক্তি দেওয়া হয় নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে বিবেচ্য যে সংশয় রয়েছে এটা তারই বহিঃপ্রকাশ। রিপোর্টে বলা হয় বিএনপির দীর্ঘদিনের দাবি বা শর্ত ছিল দলটির প্রধান খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিতে হবে যাতে তিনি নির্বাচনে অংশ নিতে পারেন। আরেকটি দাবি ছিল নির্বাচন তদারকির জন্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা। কিন্তু এসব দাবি আদায়ে সক্ষম না হলেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ঢাকাস্থ বিদেশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মিলিত হন। ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন এক্সপার্ট মিশনের একটি প্রতিনিধি দল বিএনপির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে এবারের নির্বাচনে ৩,৬৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ঐক্যফ্রন্ট না থাকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। পুরনো মামলায় হাজিরা দিতে গিয়ে বিএনপির দুই প্রার্থী এখন কারাগারে। মুজিবুর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে বাংলাদেশের পার্বত্য এলাকার আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি বা জেএসএস পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দু দশকের বেশি সময় পরও চুক্তি বাস্তবায়ন না হওয়ায় সরকারের কড়া সমালোচনা করেছে। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
জেএসএস নেতা সন্তু লারমা শান্তি চুক্তির একুশতম বার্ষিকীর প্রাককালে বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সরকার শান্তি চুক্তি বাস্তবায়ন না করে একে অসম্মান করেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার গত এক দশকে চুক্তির পূর্ণ বাস্তবায়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয় নাই। তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে পার্বত্য এলাকায় পাহাড়ি জনপদের ওপর নির্যাতন নিপীড়নের মাত্রা বৃদ্ধি পেয়েছে। জেএসএস নেতা অভিযোগ করেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর পার্বত্য এলাকায় ক্ষমতাসীন দলের প্রার্থীদের জন্য সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি করতে তাঁর দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার অভিযান চালাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন,
যেটা বিরাজমান সেটা সুষ্ঠু নির্বাচনের জন্য অনুকূল নয়।
উল্লেখ্য, 1997 সালে 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করা হয়। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকেই জহুরুল আলম আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর রবার্ট মিলার বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে তাঁর পরিচয়পত্র প্রদান করেছেন। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রদূত মিলার বলেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক দুই দেশের জনগণ ছাড়াও আঞ্চলিক এবং বিশ্ববাসীর স্বার্থে প্রয়োজন। বাংলাদেশে রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার আগে আর মিলার আফ্রিকার দেশ বোতসোয়ানাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুলাই মাসে মিলারকে এই পদের জন্য মনোনীত করলে গত 11 অক্টোবর যুক্তরাষ্ট্রের সিনেট তার নিয়োগ অনুমোদন করে। যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের কেরিয়ার সদস্য রাষ্ট্রদূত মিলার তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত 18 নভেম্বর ঢাকা পৌঁছান। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো নেটো মিত্রদের অজব সাগরে নৌজাহাজ পাঠাতে অনুরোধ করেছেন। রাশিয়ার সঙ্গে উত্তেজনা বিরাজ করার কারণে বৃহস্পতিবার পোরোশেঙ্কো তাঁর দেশকে নিরাপত্তা এবং সাহায্য প্রদানের জন্য এই অনুরোধ করেন। পোরোশেঙ্কোর এই মন্তব্যগুলো জার্মান সংবাদপত্র বিল্ডে ছাপা হয়েছে। নেটোর মুখপাত্রী ওয়ানা লাঙ্গেস্কু পোরোশেঙ্কোর অনুরোধের উত্তরে জানান, কৃষ্ণ সাগরে যৌথ বাহিনীর উপস্থিতি আগে থেকেই রয়েছে। তিনি আরও বলেন, নেটোর জাহাজ নিয়মিতভাবে সেখানে পাহারা দিয়ে থাকে এবং নেটোর মিত্ররা সেখানে প্রায়ই বিভিন্ন পরিদর্শনে গিয়ে থাকেন। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল পোরোশেঙ্কোর অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, এটি কিভের দায়িত্ব একটি বিচক্ষণ সমাধান খুঁজে বের করার, কারণ এর কোনো সামরিক সমাধান নেই। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি দুদেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন, আর্জেন্টিনায় অনুষ্ঠিত G20 সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলাপ করবেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন যে ট্রাম্প এবং পুতিনের মধ্যে আঞ্চলিক দ্বন্দ্ব, নিরস্ত্রীকরণ এবং অন্যান্য বিষয়ে বৈঠক হবে। একটি ব্রিটিশ নিরাপত্তা ঠিকাদার জি ফোর এস বলেছে যে একজন ব্রিটিশ সহ তাদের 5 জন কর্মী নিহত এবং আরও 32 জন আহত হয়েছে আফগানিস্তানে। আফগান রাজধানী কাবুলের কাছে তাদের একটি প্রাঙ্গণে সারারাত ধরে বন্দুক এবং বোমা আক্রমণে এই হতাহতের ঘটনাটি ঘটে। আজ ওই কোম্পানিটি বলেছে যে আজ বৃহস্পতিবার 5 জন কর্মী গুরুতরভাবে আহত হয়। আফগান কর্মকর্তারা কাবুলে দেয়াল ঘেরা সম্পূর্ণ সুরক্ষিত ওই স্থাপনায় 10 জনের নিহত এবং আরও অনেকের আহত হবার খবর দিয়েছেন। ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক চার্লি বারব্রিজ বলেন যে, আফগান জনগণের পক্ষে নিরাপত্তা বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আর এইরকম ঘটনা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ কাজ থেকে সরিয়ে দেবে না। তালিবান এই আত্মঘাতী অভিযানের দায় স্বীকার করেছে এবং বলছে যে তারা ওই প্রাঙ্গণের ভেতর আফগান এবং বিদেশি বাহিনীর বিপুল ক্ষয়ক্ষতি সাধন করেছে। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। বুয়েনোস আয়ার্সে জমজমাট G20 সম্মেলন হতে চলেছে এবার। শুক্রবার অনুষ্ঠিতব্য দুই দিনের ওই সম্মেলন উপলক্ষে বিশ্ব নেতারা রয়েছেন সেখানে। বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে স্নায়ুর যুদ্ধ চলছে এতদিন ধরে, G20 সম্মেলনে তার একটি উন্মুক্ত প্রকাশ ঘটতে পারে। এছাড়া ইউক্রেন, মধ্যপ্রাচ্য, দক্ষিণ চীন সাগর সহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে সম্মেলনে। হেনরি রিজওয়ালের রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। বিশ্ব বাণিজ্যের দুই শীর্ষ মোড়ল যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য লড়াই তীব্র আকার ধারণ করেছে, আর এই লড়াই তীব্র আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের 200 বিলিয়ন অর্থাৎ 20,000 কোটি ডলারের পণ্যের ওপর 10-25% শুল্ক আরোপ করবার ঘোষণা দেওয়ার পর। তিনি আরও বলেছেন, চীনের সঙ্গে এ বিষয়ে কোনো সমঝোতা না হলে বা কোনো চুক্তি না হলে শুল্ক আরও আরোপ করা হবে। বাণিজ্য অসঙ্গতি কিংবা মেধাভিত্তিক সম্পদের উপর আসবে এই শুল্ক। তবে হোয়াইট হাউস মনে করছে, এই দুই দেশের মধ্যে যে বাণিজ্য লড়াই চলছে সে ব্যাপারে একটি সমঝোতা বা একটি চুক্তি হবে শীঘ্রই। হোয়াইট হাউস অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি তকডুলো যেমনটি মনে করেন।
Most observers believe China to be in a slump, whereas the United States is in a very strong, solid position going into this summit.
বলছিলেন, বেশিরভাগ বিশেষজ্ঞ বিশ্বাস করেন G20 সম্মেলনে যুক্তরাষ্ট্রের অবস্থান অত্যন্ত শক্তিশালী হবার কারণে চীন একটু কোণঠাসা হয়ে পড়তে পারে। চীনের পক্ষ থেকেও পাল্টা হুমকি দেওয়া হয়েছে। চীন বলছে, এই বাণিজ্য যুদ্ধ যদি আরও বৃদ্ধি পায় তবে তা বিশ্ব বাণিজ্যে যুদ্ধে রূপ নেবে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চুই টিয়াংকাই যেমনটি বলেন,
I don't think anybody should really try to have a repetition of history.
তুই বলছিলেন, গত শতাব্দীতে আমরা দুটি বিশ্বযুদ্ধ দেখেছি, দেখেছি একটি মহামন্দাও। আমরা কেউ চাই না ইতিহাসের পুনরাবৃত্তি। 2008 সালে বৈশ্বিক মন্দা অবস্থার প্রেক্ষিতে প্রথম G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এক দশক পর তা এমন অবস্থায় হচ্ছে, এমন সময় হচ্ছে যখন বিশ্ব অর্থনীতির অবস্থার বেশ পরিবর্তন সাধিত হয়েছে, বলছিলেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর ট্রিস্টেন নেইলর।
Now a decade on, the greatest threat to established economic order is actually surprisingly coming from, in many ways, the chief defender of that order, with the protectionist trade wars kicked off by President Trump and the America First.
তিনি বলছিলেন, এক দশক পার হয়েছে, আশ্চর্যের বিষয় হচ্ছে এই অবস্থায় বৈশ্বিক বাণিজ্যের প্রধান হুমকি আসছে অর্থনীতির সূচকের শীর্ষে অবস্থানকারী দেশের প্রধান অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে, এবং তিনি তাঁর পররাষ্ট্রনীতিতে অন্য দিচ্ছেন। ভূরাজনৈতিক উত্তেজনাও কম নয় বর্তমান বিশ্বে। রাশিয়া কর্তৃক ক্রাইমিয়ার জাহাজে অভিযান এবং তাদের নৌবাহিনীর কিছু কর্মকর্তাকে ধরে নেওয়ার ঘটনার পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কিয়েভের পক্ষ থেকে বলা হচ্ছে ঘটনাটি ঘটেছে আন্তর্জাতিক পানি অঞ্চলে। ঘটনার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে। G20 সম্মেলনের পার্শ্ব বৈঠক হিসেবে ট্রাম্প পুতিন বৈঠক হওয়ার পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপর দোষ চাপিয়েছেন ওই ঘটনায়।
А как должны действовать пограничники? Военные суда вторглись в территориальные воды Российской Федерации и не отвечают. Непонятно, что они собираются.
Болчилен, Россия সীমান্ত নিয়ন্ত্রণ বাহিনীর ভূমিকা কি হওয়া উচিত ছিল যখন তারা দেখলো একটি বিদেশি সেনা জাহাজ তাদের সীমান্তে অবৈধভাবে প্রবেশ করেছে? তখন তাদের আর কি করবার ছিল? G20 সম্মেলনে যোগ দিচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। গত মাসে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগজি হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততা ছিল এই বিষয়টি অত্যন্ত শক্তভাবে বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। বস্তুত ক্রাউন প্রিন্সই ওই হত্যাকাণ্ডের হুকুম দিয়েছেন বলে অভিযোগ করেছেন স্পষ্টভাবেই এরদোয়ান। নেহলর আশা প্রকাশ করেন জি টোয়েন্টি সম্মেলনে বিশ্বের আলোচিত কিছু বিষয় উঠে আসবে, সেসব সংকট অবস্থাগুলোর সমাধানে অর্থপূর্ণ আলোচনা হবে, এমনটিও তিনি আশা করেন।
Well, how ought the economic system operate? Is protectionism a good thing or a bad thing? Is climate change real or not? If these countries can't agree, it sends a very, very strong signal to everybody.
তিনি বলছিলেন অর্থনৈতিক পদ্ধতিটা কি হবে, কিভাবে তা পরিচালনা করা হবে, সংরক্ষণ নীতির ভালো খারাপ দিকগুলো কি, জলবায়ু পরিবর্তন বিষয়টি সত্য নাকি অসত্য, এসব নানা বিষয়ে যদি দেশগুলো একমত হতে না পারে তবে জি টোয়েন্টি সম্মেলনে সবার জন্য খুব ভালো ফসল বয়ে আনবে না। বুয়েনস আয়ার্সে ইতিমধ্যেই হাজার হাজার বৈশায়ন বিরোধী প্রতিবাদকারী জড়ো হয়েছেন বিক্ষোভের জন্য। 22,000 পুলিশ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে নিরাপত্তা রক্ষায়। শুধু বাইরে নয়, সম্মেলন কক্ষের অভ্যন্তরেও হয়তো লড়াই ঝগড়া হতে পারে এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ক্যামেরুনের সামরিক বাহিনী জানিয়েছে তারা 9 ছাত্রকে এ সপ্তাহে বন্দী দশা থেকে মুক্ত করেছে। এসব ছাত্রদের দেশটির অশান্ত ইংরেজি ভাষী অঞ্চলের একটি স্কুল থেকে অপহরণ করা হয়েছিল। এ মাসে এটি ছিল অ্যাংলোফোন অঞ্চলের স্কুলে ঘটে যাওয়া তৃতীয় অপহরণের ঘটনা। ক্যামেরুনের ইয়ন্ডে অঞ্চল থেকে মোকি এডউইন কেনজার প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন ইজাজ বিন হোসেন।
ঊর্ধ্বতন বিভাগীয় কর্মকর্তা এন্টো নদং চেম্বারলিন বলেন, বুধবার অভিযান চালিয়ে কয়েকজন বন্দুকধারীকে হত্যা করার পর অপহৃত 9 ছাত্র ও তাদের শিক্ষককে মুক্ত করা হয়। তিনি জানান, অপহরণের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সশস্ত্র ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম
হয়।
তিনি বলেন, 9 বন্দুক কব্জা করে 4 নিরস্ত করা হয়। তাতে অন্তর্ভুক্ত ছিল ম্যান অফ লাক্স নামের দলনেতা, যার 3 মোটরবাইক ধ্বংস করে ফেলা হয়। সামরিক বাহিনী তাদের ক্যাম্পও জ্বালিয়ে দেয়। মিস্টার চেম্বারলিন জানান, উদ্ধার অভিযান চলাকালে তাদের শিক্ষক আহত হয়েছেন। ক্যামেরুনের দক্ষিণ পশ্চিমাঞ্চল অঞ্চলের কুম্বা শহরের লর্ডস দুভাষী স্কুল থেকে বন্দুকধারীরা এসব ছাত্র ও তাদের শিক্ষককে অপহরণ করেছিল। পার্শ্ববর্তী অঞ্চলের একটি স্কুল থেকে বন্দুকধারীরা 79 ছাত্র ও 3 স্কুল স্টাফকে অপহরণ ও পরে মুক্তি দেবার 3 পরেই এই অপহরণের ঘটনা ঘটল। পরবর্তীতে 11 ছাত্রকে একই প্রেসবিটেরিয়ান সেকেন্ডারি স্কুল থেকে অপহরণ করা হয়। চার্চের কর্মকর্তা ফঙ্কি স্যামুয়েল জানান, এদের মুক্ত করতে $4,000 মুক্তিপণ দেওয়া হয়েছিল। পিয়ের মারি অ্যাবে ক্যাথলিক ইউনিভার্সিটি অব সেন্ট্রাল আফ্রিকার একজন রাজনৈতিক সমীক্ষক। তিনি জানান, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারের যে লড়াই তা পরিপূর্ণ ব্যর্থ হয়েছে। ফরাসি ভাষায় অ্যাবে বললেন, সরকারকে লড়াইয়ের চিন্তাধারা ভুলে যেতে হবে এবং ইংরেজিভাষী ক্যামেরুনের জনগণের সঙ্গে আলোচনায় বসতে হবে। তবে এই আলোচনা সংলাপ সফল করতে সরকারকে সেইসব অ্যাংলোফোন ক্যামেরুনের জনগণের সাথে আলোচনায় বসতে হবে যারা সত্যিকারের নেতা। সরকার জানিয়েছে যে 2 ইংরেজিভাষী অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা অন্তত 100 স্কুলে হামলা চালিয়ে তা বিনষ্ট করেছে এবং কয়েক ডজন শিক্ষককে হয় অপহরণ বা হত্যা করেছে। এই অঞ্চলের 90% অধিক স্কুল বন্ধ রাখা হয়েছে। আন্তর্জাতিক সমাজ ও বিভিন্ন মানবাধিকার গ্রুপসমূহ 2 পক্ষের এই সহিংসতার নিন্দা জানিয়ে সরকারকে সংকট নিরসনে আলোচনার প্রস্তাব দিয়েছে। ক্যামেরুনে জাতিসংঘের স্থায়ী সমন্বয়কারী অ্যালেগ্রা মারিয়া দেল পিলার বায়ুচি বললেন,
The UN has, and along with most of the international communities, has asked for dialogue. We need to hear the voice of the people saying we've had enough.
সমন্বয়কারী বললেন, জাতিসংঘ এবং বেশিরভাগ আন্তর্জাতিক সমাজ সংঘাত বন্ধে সংলাপের আবেদন জানিয়েছে। আমরা চাই জনগণ এমনি দাবি তুলবেন যে অনেক হয়েছে, আমরা এর সমাধান এখন দেখতে চাই। জাতিসংঘ এবং প্রতিনিধিরা শুধু এর সমাধান চাইবেন তেমনটি হওয়া উচিত নয়। আস্থা বৃদ্ধি তথা শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপও সেখানে নিতে হবে। ক্যামেরুনের ফরাসি ভাষীদের প্রাধান্যের বিরুদ্ধে ইংরেজি ভাষী শিক্ষক ও আইনজীবীরা প্রতিবাদ ব্যক্ত করলে 2016 সালে দেশটির পশ্চিমাঞ্চল এলাকার পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। সেনাবাহিনী এর জবাবে দমন অভিযান শুরু করলে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীনতার লড়াই শুরু করে এবং সেই থেকে লড়াই সংঘাতে 1200 অধিক জনগণ প্রাণ হারিয়েছেন।
পশ্চিমবঙ্গের সাধারণ, নিম্ন ও মধ্যবিত্তদের জন্য স্বল্পমূল্যে ফ্ল্যাট তৈরির প্রকল্প হাতে নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। এ বিষয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে তাহিরা কিবরিয়া কথা বলছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে।
পরমাশিস ঘোষ রায়, আপনি টেলিফোনের অপর প্রান্তে আছেন। হ্যালো পরমাশিস ঘোষ রায়, আমরা তো আজকে কথা বলবো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যে স্বল্পমূল্যের ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ নিয়েছেন সে ব্যাপারে, এবং প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে 2019 সালে ভারতের লোকসভা নির্বাচনের আগে সরকার এই পদক্ষেপ যে নিয়েছেন, তো এই স্বল্পমূল্যের ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ নিঃসন্দেহে খুব ভালো একটি উদ্যোগ, তবে এই ফ্ল্যাট পাওয়ার বিষয়ে সরকার কি ধরনের শর্ত আরোপ করেছেন?
শর্ত আরোপ বলতে আমাদের রাজ্যে বা গোটা দেশেই যাদের নিম্ন মধ্যবিত্ত আয় শ্রেণীর মানুষ তাদেরকে বলা হচ্ছে বিলো প্রপার্টি লেভেল, অর্থাৎ বিলো প্রপার্টি লেভেল বিপিএল কার্ড তাদের থাকতে হবে, যে কার্ডের মাধ্যমে তারা রেশন দোকান থেকে চাল আটা নুন তেল মনোহারি জিনিসটা কিনতে পারে। সেই বিলো প্রপার্টি লেভেলের লোকেরাই কিন্তু এই ফ্ল্যাট পাওয়ার মানে দাবিদার, মানে তারা অ্যাপ্লাই করতে পারবে, এটাই হচ্ছে মূল শর্ত। তারপরে তো এটা অ্যাপ্লাই করার পর ধরুন গভর্নমেন্ট কোন একটা জায়গায় কোন একটা জেলাতে প্রথম স্তরে 100 ফ্ল্যাট বানাবে, কিন্তু অ্যাপ্লিকেশনটা হবে হয়তো 1000, কিন্তু 1000 লোকই কিন্তু বিলো প্রপার্টি লেভেলের লোককে হতে হবে, এবং যে যে অঞ্চল থেকে অ্যাপ্লাই করবে সে বিলো প্রপার্টি লেভেল এবং সে সত্যিকারে যে নিম্ন আয়ের মানুষ, মিনিমাম তার মাসে 5,000 টাকা কি 10,000 টাকা একটা টাকার ইয়ে বেঁধে দেবে যে এই ইনকাম এর নিচে সে ইনকাম করে, তাকে সার্টিফিকেট জমা করতে হবে জনপ্রতিনিধি হোক, ডিএম অফিস হোক, এসডি অফিসের থেকে হোক, সেইটা দিয়ে সে অ্যাপ্লিকেশনটা করবে, তারপরে লটারির মাধ্যমে সে যদি সিলেকশন হয় তখন সে ফ্ল্যাটটা পাবে।
তো আপনি বলতে চাচ্ছেন যে দারিদ্র সীমার নিচে যারা বসবাস করেন এবং রেশন কার্ডধারী যারা রেশনে স্বল্পমূল্যে সরকারের জিনিস পাচ্ছেন তারা এই ফ্ল্যাটগুলি পাবেন, তো মাসিক বেতন কোনো কিছু ধার্য করা হয়েছে কি, যে মাসিক বেতন কতটা হলে একমাত্র তারাই আবেদন করতে পারবেন?
না, সেটা এখনো সেটা প্রাথমিক স্তরে যেটা বলা হয়েছে বিলো প্রপার্টি লেভেলের লোকেরাই কিন্তু পাবে, এবং বিলো প্রপার্টি লেভেলের লোকেরা এখনো ধার্য করেনি। আমরা মোটামুটি যেটা জানি যে মিনিমাম তাকে মাসে 5,000 টাকার বেশি সে আয় করে না, 5,000 টাকার নিচে, এগুলোকে আমরা বিপিএল তালিকাভুক্ত মানুষ ধরা হয়।
আচ্ছা, তো পশ্চিমবঙ্গ সরকার এই নিজস্ব প্রকল্পটি যে নিয়েছেন এবং বলা হচ্ছে যে বিশাল অঙ্কের এই প্রকল্প, প্রায় 3,000 কোটি রুপি ঋণ নিয়েছেন, তো এই প্রকল্পের কাজ কি সারা রাজ্য জুড়েই হবে নাকি এই প্রকল্পটি বিশেষ কিছু অঞ্চল বা বিশেষ কিছু শহরে হবে?
না, এটা একেবারে আমাদের গোটা রাজ্যব্যাপী হবে। প্রথম পর্যায়ে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা হচ্ছে যে 19টা জেলাতেই প্রথমেই অন্তত প্রত্যেকটা জেলাতে করে একটা করে যেন প্রকল্প চালু করা যায়।
আচ্ছা, তো এই প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সমন্বয় বা অগ্রগতি কতটা হয়েছে? এই প্রকল্প কি শুরু হয়ে গেছে সে সম্পর্কে একটু বিস্তারিত বলবেন?
এটা শুরু হতে যাবে, মানে মানে আমাদের রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়ে গেছে সর্বসম্মতিক্রমে, কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে যে 3,000 কোটি টাকা রাজ্য সরকার ধার নেবে এটার জন্য সরকারের কেন্দ্রীয় সরকারের থেকে একটা অনুমোদনের দরকার হয়, সেটা ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু আবেদন জানানো হয়েছে, এবং আমাদের রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ইনিশিয়েটিভ নিয়েছেন অতি সম্প্রতি। তার আগে আমাদের এই প্রকল্পটার ভাবনা চিন্তা শুরু হয়েছিল গত আগস্টে, কিন্তু আমাদের রাজ্য সরকারের যে আমাদের আবাসন দপ্তরের যিনি মন্ত্রী ছিলেন শোভন চট্টোপাধ্যায়, তার কাজের অগ্রগতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটু ক্ষুব্ধ হয়েছিলেন, পরবর্তী সময় কিন্তু কাজটা অনেকটা এগিয়েছে, এটা সরকারি তরফেই বলা হয়েছে, এবং টাকাটা যে ধার চাওয়া হয়েছে, যে 3,020 টাকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে রাজ্য সরকার ধার করবে, এটা কেন্দ্রের একটা অনুমোদন লাগে। সেই অনুমোদনের জন্য অফিসিয়াল যা যা কাজকর্ম সেটা কিন্তু অলরেডি করা হয়ে গেছে, শুধু অনুমোদনটা আসার অপেক্ষায়।
এই ফ্ল্যাট তৈরির জন্য জমি অধিগ্রহণ বা এই প্রকল্পের কাজ, বিশেষ করে জমি অধিগ্রহণের কাজ তো নিশ্চয়ই এখনো প্রাথমিক পর্যায়েই রয়ে গেছে নাকি?
মানুষকে কিছু পাইয়ে দেওয়ার জন্যই তো এই প্রজেক্ট, মানে নিম্ন মধ্যবিত্ত মানুষকে তারা পাবে, আর গভর্নমেন্ট আশা করছে। গোয়েন্দা বিভাগও এটা জানিয়েছে, এটা তো ওর আগে স্কুটিনি করে দেখে নিয়েছে যে এখানে কোনো লিটিগেশনের প্রশ্ন আসবে না।
এই প্রকল্পের ব্যাপারে আপনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন কি? কোনো নেতিবাচক অথবা ইতিবাচক কোনো সাড়া দিচ্ছেন কি তারা? তাদের সঙ্গে কথা হয়েছে কি আপনার?
আমি অলরেডি দুজনের সঙ্গে কথা বলেছি যারা আমাদের বিলো প্রপার্টি লেভেলের লোক, আমাদের রাজ্যের একজন।
আমরা কি শুনতে পারি?
দীপশিখা পাল।
আচ্ছা, তো আমরা তাহলে শুনে নেই তারা কি বলছে।
আমার মতামত হচ্ছে এটাই যে 2011 সাল থেকে যেসব প্রকল্প চালু হয়েছে সেগুলো তো মোটামুটি এখনো চলছে, কিন্তু যদি 19-এর মধ্যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী যদি চালু করেন তাহলে পরে আমাদের পক্ষে আরো বিশেষ সুবিধা হয়, আমরা একটু মাথা গোজার ঠাই পাব।
পরমাশিস ঘোষ রায় আরেকজনের সঙ্গে কথা বলেছেন, আমরা তার মন্তব্য শুনে নি।
সরকার তো অনেকের জন্য অনেক রকম প্রকল্প করছে, কিন্তু আমাদের মতো উদ্বাস্তুদের জন্য যে এই প্রকল্পটা নিজস্ব প্রকল্প করেছে এটার জন্য আমরা খুবই উপকৃত হব। আমরা তো উদ্বাস্তু রাস্তাঘাটে ঘুরছি ফিরছি, তার জন্য আমরা খুবই কষ্ট আছি।
আপনাদের নিজস্ব বাড়ি নেই?
না না,
এটা যদি হয় গভর্নমেন্ট দেয় আপনাদের এই ফ্ল্যাট সামান্য টাকায় শোনা যাচ্ছে, তো সেই টাকার সংস্থান তো আপনাদের আছে?
হ্যাঁ, সেই টাকাটা দিতে পারবো, অনেক কষ্ট, তাও অনেক কষ্ট, তাও
পেলে আপনাদের উপকারই হবে।
আমরা পরমাশিস আমরা তো শুনলাম দুজনই বললেন এবং অনেকে আশাবাদ ব্যক্ত করেছেন এই প্রকল্পের ব্যাপারে। তো এই প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে আপনি যেমন বলছিলেন যে বাধাগ্রস্ত হয়েছে, এবং তো এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রেখেছেন বা মন্তব্য করছেন?
মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যেটা রাজ্য মন্ত্রিসভা এবং সরকারি দপ্তরের নির্দেশ যেটা জারি করেছে যে তিনি চাইছেন 2019-এর আগে, তিনি অত্যন্ত মানে দিল্লিতে কথাও বলেছেন তার দপ্তর এবং তিনি নিজে আশাবাদী এটার পারমিশন চলে আসবে, এবং তিনি বলেছেন শুরুতে প্রত্যেকটা জেলাতে একটা করে এই প্রকল্প চালু করতে হবে, এবং প্রত্যেক এর জন্য একটা কমিটি গঠন করেছে, সেই মনিটরিং কমিটি তারা ব্যাপারটা দেখবেন। এবং তিনি বলেছেন যে এই প্রকল্পটা করতেই হবে রাজ্যবাসীর উপকারের কথা ভেবে, তাদের মাথা গোজার ঠাই পাইয়ে দেওয়ার জন্য।
তো এই প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে 2019 সালে ভারতের লোকসভা নির্বাচনের আগে, তবে এই প্রকল্পটি কবে নাগাদ শেষ হবে এবং সে ব্যাপারে কোনো তথ্য আছে কি আপনার কাছে?
আশা করা যাচ্ছে, এটা রাজ্য সরকারের তরফে অফিসিয়ালি না জানালেও মোটামুটি আমরা যে আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, প্রকল্প যদি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে লোকসভা ভোটের আগে যদি প্রকল্পটা স্যাংশন হয়ে যায়, ম্যাক্সিমাম বছর দুয়েকের মধ্যে সাধারণ মানুষ কিন্তু একটা তাদের নিজস্ব স্থায়ী ঠিকানা, আমাদের আপনারা জানেন যে এই প্রকল্পের নামই অলরেডি দিয়েছে রাজ্য সরকার, নিজস্ব মানে নিজস্ব বাড়ি, নিজস্ব
নিজের একটি আবাস, সে ছোট হোক বড় হোক যেটাই হোক নিজের একটি ঘর। সে যাই হোক, পরমাশিস ঘোষ রায় আমাদের হাতে আর সময় নেই, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
যুক্তরাষ্ট্রের কর্মক্ষেত্রে 65 বছর অথবা তারও বেশি বয়সের মানুষের উপস্থিতি অধিক মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে, এ বিষয়ে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ডোরো ম্যাকোর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
যুক্তরাষ্ট্রে কর্মক্ষেত্রে বয়স্ক মানুষদের উপস্থিতি অনেক বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। যে সমস্ত মানুষ 1946 সাল থেকে শুরু করে 1964 সাল অবধি জন্মগ্রহণ করেছেন তাদের সাধারণত বেবি বুমার নামে অভিহিত করা হয় এবং এরা সকলেই 2030 সাল নাগাদ কিন্তু 65 বছর বয়সে পৌঁছে যাবেন। এর অর্থ হল গিয়ে এই যে এই প্রতি পাঁচজনের মধ্যে একজন কিন্তু রিটায়ারমেন্ট অর্থাৎ অবসর নেবার বয়সে পৌঁছে যাবেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে সেন্সাস ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী জনসংখ্যার মধ্যে 65 বছর বয়সী ব্যক্তিরা অথবা যাদের বয়স 65 বছরেরও বেশি তাদের জনসংখ্যা কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। তুলনামূলকভাবে কিন্তু 65 বছরের নিচে যাদের বয়স তাদের জনসংখ্যা কিন্তু সেই হারে বৃদ্ধি পাচ্ছে না। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, মেইন এবং ওয়েস্ট ভার্জিনিয়াতে প্রতি পাঁচজনের মধ্যে অন্তত একজনের বয়স 65 বছর। আমেরিকার জনসংখ্যার এই যে বয়স্ক মানুষদের প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে তার একটা প্রধান কারণ হল বৃদ্ধ আমেরিকানরা আরও বেশি দিন বেঁচে আছেন এবং কর্মক্ষেত্রেও তারা তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, কিন্তু অন্যদিকে জন্মের হার ক্রমশ কমছে এবং সারা বিশ্বজুড়ে অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রেও এই ঘটনা ঘটছে। এই জনসংখ্যার অধিকাংশই কিন্তু শ্বেতাঙ্গ এবং এদের মাতৃভাষাও কিন্তু স্প্যানিশ নয়। এই জনসংখ্যার 80% বেশি শ্বেতাঙ্গদের বয়স হল 85 বছরের ঊর্ধ্বে এবং যুক্তরাষ্ট্রের পুরো জনসংখ্যার 61% হল গিয়ে শ্বেতাঙ্গ। যুক্তরাষ্ট্রে এই যে বৃদ্ধ মানুষদের জনগোষ্ঠী তারা কিন্তু নিজেদের মধ্যে বিশেষভাবে সংযুক্ত, অর্থাৎ এই জনগোষ্ঠীর প্রায় 80% বাড়িতে রয়েছে একটি করে কম্পিউটার এবং 75% বেশি মানুষদের কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে। বয়স্কদের মধ্যে যেসব মানুষের বয়স হল 65 থেকে 74 বছর তাদের সবার কাছে একটি করে কম্পিউটার এবং ইন্টারনেট অ্যাক্সেস থাকার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। কর্মক্ষেত্রে এই সব বৃদ্ধ লোকেদের জনসংখ্যা ক্রমবর্ধমান, অর্থাৎ দিনের পর দিন এই সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এই 65 বছর থেকে 74 বছর অবধি মানুষদের 30% হল গিয়ে পুরুষ এবং 22% হল গিয়ে মহিলা।
আর এখন শুরু হচ্ছে আমাদের বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ। নারীকণ্ঠ উপস্থাপন করছেন রোকেয়া হায়দার। আপা, আজকের কি বিষয়?
আজকের বিষয় জানতে চাও সঠিক নাকি পুরোটা শুনলেই চলবে?
না, একটু জেনে নেই যে আজকের কি নিয়ে।
আজকে আমাদের শ্রোতা দর্শকদের একটু চমক দেব, একজন বিশেষ নারীর কথা শোনাবো যিনি যুগ যুগ ধরে প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছেন নিউ ইয়র্কের ওই সীমানায়। এমন এক নারীর কাহিনী যেটা বললাম যে পৃথিবীর শ্রান্ত ক্লান্ত মানুষকে তিনি ডাক দিচ্ছেন, তিনি দাঁড়িয়ে আছেন আশার আলোকবর্তিকা নিয়ে। তো বুঝতে পারলে
মনে হয় একটু একটু বুঝতে পারছি কার কথা বলতে চাইছেন।
আজকে এক ভাস্করের কথা শোনাবো, এক ভাস্করের কথা শোনাবো। তো এবার
তাকে কি আমরা যুক্তরাষ্ট্রের ল্যান্ডমার্ক হিসেবে,
যুক্তরাষ্ট্রের তো বটেই, সারা পৃথিবীর কাছেই শ্রান্ত ক্লান্ত পথিকের কাছে এক বিশেষ প্রতীক, বিশেষ আইকন যাকে বলা হয়,
যে
স্ট্যাচু অফ লিবার্টি। এই নারী মূর্তি কেন যুগ যুগ ধরে প্রতীক হয়ে রয়েছে? ফরাসি সরকারের কাছ থেকে যুক্তরাষ্ট্রের পাওয়া এই উপহারটি এক অসাধারণ ভাস্কর্যের সৌন্দর্যের প্রতীক, আমরা সেটাই শুনব।
খুবই চমৎকার বিষয়।
এবং ফ্রান্স 1886 সালের অক্টোবর মাসে এই মূর্তিটি উপহার দিয়েছিল যুক্তরাষ্ট্রকে স্বাধীনতা মুক্তির প্রতীক হিসেবে। এবং ফরাসি সরকারের কাছে যে পাওয়া সেই উপহারটিকে, স্ট্যাচু অফ লিবার্টিকে, তারা ফরাসি সরকার তখন বলেছিলেন দ্য স্ট্যাচু অফ লিবার্টি এনলাইটনিং দ্য ওয়ার্ল্ড। এবং সত্যি আলোকবর্তিকা হিসেবে রয়েছে। এবং তার তো মানে নানা খবর নানা কিছুই আমরা শুনছি।
এই সাম্প্রতিক সময়ে অভিবাসন নিয়ে যে ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, ঠিক এই সময়টাতে আপনি যে
অভিবাসীর এই দেশ, হ্যাঁ, সেখানে স্ট্যাচু অফ লিবার্টিকে নিয়ে কথাবার্তা হচ্ছে, এখানেও কিন্তু হচ্ছে অভিবাসীদের নিয়ে যত রকমের খবর উঠছে যে অনেক জায়গায় দেয়াল তোলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সীমান্তে কাউকে আসতে দেওয়া হবে না, সেইভাবে প্রবেশ করতে দেওয়া হবে না, তারই মাঝে স্ট্যাচু অফ লিবার্টির একটি বিশেষ খবর এসেছে, নিউ ইয়র্কে আগামী বছর স্ট্যাচু অফ লিবার্টির মিউজিয়াম খোলা হবে। তবে তার আগে আমি আহসানের কাছে যাব। আহসানুল হককে আমি আজকে নিয়ে এসেছি স্টুডিওতে, মানে আমি বলেছি, অনুরোধ করেছি যে আহসান আজকে আমাদের স্টুডিওতে আসবে কিছু সময়ের জন্য, আহসানের ব্যস্ততার মাঝেও। তার কারণটি আহসানের কাছ থেকে আমরা শুনতে চাই যে এমা লাজারোস যুক্তরাষ্ট্রের একজন খুব নামী কবি, তিনি সনেট রচনা করেছিলেন, এই বিশাল নারী মূর্তি দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন এমা, এবং তখন তিনি 1800 শতাব্দীর শেষের দিকে এই কবিতাটি বোধহয় লিখেছিলেন। তার ইংরেজিতে লেখা সেই কবিতা আমরা আহসানের কাছে শুনব, এবং তার কিছু বাংলা ভাষ্য আছে সেটিও শোনাবে।
হ্যাঁ, আসলে এই ইংরেজি সনেট এটির কিছুটা অংশের অনুবাদ করেছি আমি নিজেই, এবং এমা লাজারোস যে যিনি এই কবিতাটি লিখেছেন তিনি নিজেও একজন মহিলা, জন্ম হয়েছিল নিউ ইয়র্কে এবং মাত্র 38 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন, অত্যন্ত দুঃখজনক। কিন্তু এই 38 বছর বয়সের ভেতরেই তিনি সাহিত্যে তার সুন্দর একটা অবদান রেখে গেছেন। তার সেই সনেট থেকে আমি অংশবিশেষ পড়ছি, এবং এই সনেটটি কিন্তু তিনি লিখেছিলেন এই স্ট্যাচু অব লিবার্টিকে নিয়ে, এবং সেটি স্ট্যাচু অব লিবার্টির পদপ্রান্তে কিন্তু সেই কবিতাটি লেখা আছে। সনেটটি এইভাবে শুরু হয়েছে, একটু একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এর আগে স্ট্যাচু অব লিবার্টির আগে পৃথিবীর সবচেয়ে উঁচু যে মূর্তি ছিল সেটি ছিল গ্রিসে, এবং একজন একজন দেবতার একটা মূর্তি ছিল, তো সেই মূর্তিটির রেফারেন্স কিন্তু এই কবিতার শুরুতেই
সনেটের মধ্যে আছে।
আছে,
হ্যাঁ, এমা লাজারোস লিখেছিলেন এবং তিনি কিন্তু লিবার্টির মূর্তিতে মুগ্ধ হয়ে লিখেছিলেন।
হ্যাঁ, এবং ওই গ্রিসের যে মূর্তি সেটার সাথে এই মূর্তিটির একটা তফাতের কথা তিনি শুরুতেই বলেছিলেন।
হ্যাঁ,
আমি একটু ইংরেজিতে একটু বাংলায় পড়ছি, সনেটটি এইভাবে শুরু হয়েছে। নট লাইক দ্য ব্রেজেন জায়ান্ট অফ গ্রিক ফেম With conquering limbs astride from land to land, here at our sea-washed sunset gates shall stand a mighty woman with a torch, whose flame is the imprisoned lightning and her name Mother of Exiles. She cries with silent lips, Give me your tired, your poor, your huddled masses yearning to breathe free, the wretched refuse of your teeming shore, Send these, the homeless, tempest-tossed to me. I lift my lamp beside the golden door. গ্রিসের সেই দানবীয় মূর্তির মতো বিজয়ের আস্ফালন নয়, বরং সাগরের জলে ধোয়া সূর্যাস্ত সৈকতে দাঁড়িয়ে মশালবাহী এক মহতি নারী, যার আলো সারা বিশ্বের নির্বাসিত মানুষকে দেখায় মুক্তির পথ। অস্ফুট কণ্ঠে সে যেন বলছে, জগতের যত গৃহহীন নিপীড়িত মুক্তিপিয়াসী মানুষ, তোমাদের জন্যে আমি ধরে আছি আলোর মশাল, বাড়িয়েছি অভ্যর্থনার হাত।
কি চমৎকার না সঞ্জনা, খুবই ভালো লাগলো। হ্যাঁ, আসলে এটা মানে কবিতায় তো এটা বর্ণনা মানে এখনো মনে হয় যে সব কিছুই ফুটে উঠেছে এমা লাজারোসের নিজের অনুভূতি থেকে, কিন্তু যখন ওই মূর্তিটির সামনে ওই বেদিতে গিয়ে কেউ দাঁড়ান তখনই বুঝতে পারবেন যে এর বিশালতা কতখানি। আসান তো দেখেছো নিশ্চয়ই। তো এই নারী মূর্তিকে নিয়ে আজকের কাহিনী, যে বর্তমানে মাল্টিমিডিয়ার এই জগতে সারা বিশ্বের মানুষ দেখছে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে কী সমস্যা চলছে, অভিবাসীরা কেমন মানে সমস্যার মুখোমুখি হচ্ছে, আর ঠিক সেই সময় এই দেশেরই নিউ ইয়র্কের হাডসন নদীর উত্তাল জলরাশির মাঝে দাঁড়িয়ে রয়েছে লেডি লিবার্টি, মানে আশার আলোক বর্তিকা নিয়ে। তো যেটা আমরা জানতে পারি যে 305 ফুট 1 ইঞ্চি উঁচু এই লম্বা মূর্তিটি, এবং এর ওজন হচ্ছে 225 টন,
তিনি যখন বার্থোল্ডি ফ্রেডেরিক আগস্টো বার্থোল্ডি তিনি এই ভাস্কর ছিলেন এবং তিনি এই মূর্তিটি গড়বেন বলে যখন চিন্তা করেন তখন তিনি মডেল খুঁজে বেড়াচ্ছিলেন যে কার আদলে তৈরি করবেন এই নারী মূর্তির এই মুখটি, এবং অনেক চিন্তা ভাবনা করতে করতে মায়ের ভালোবাসা জয়ী হলো। শোনা যায় যে বার্থোল্ডি তার মায়ের মুখের দিকে তাকিয়ে ভাবতেন আর মনে করতেন যে মাকে ঠিক মডেল বানাবেন না কি, কিন্তু তার মনের মধ্যে গাঁথা ছিল সেই মাতৃমূর্তি এবং তার মায়ের মুখের আদলেই কিন্তু স্ট্যাচু অফ লিবার্টির মুখটি গড়েছিলেন। শিল্পীর হাতে গড়ে ওঠা সেই মূর্তি তার রূপ দিয়েছিলেন তার মায়ের মুখের আদলে, এবং শিল্পী বার্থোল্ডি তামার একটি মূর্তি গড়তে চেয়েছিলেন। পরবর্তীতে এই ভাস্কর্যের সৌন্দর্য সব এসেছে আমেরিকার হাতে, এবং 1986 সালে কিন্তু শতবর্ষ পূর্তির অনুষ্ঠান হয়েছিল। আজকে আমাদের স্টুডিওতে সরকার কবিরউদ্দিন নেই, সেই সময় কবির ভাই 1986 সালে গিয়েছিলেন নিউ ইয়র্কে এবং সেখানে আমাদের সংবাদদাতা ছিলেন জাকিয়া খান, তারা দুজনে মিলে সেখান থেকে রিপোর্ট করেছিলেন এবং ওই সময় প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট রেগান এবং বিশাল বর্ণাঢ্য জাঁকজমকপূর্ণ ওই অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন সরকার কবিরউদ্দিন এবং জাকিয়া খান, এবং সেটা ওই শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে, এবং সেখান থেকেই তারা আমাদের খবরাখবর পাঠিয়েছিলেন, সেটা আজও মনে পড়ে। আজকে কবির ভাই থাকলে উনি আরো ভালোভাবে বলতে পারতেন।
তো সেদিন নিশ্চয়ই অনেক ছবিও তোলা হয়েছিল,
অনেক আছে আমাদের শ্রোতা দর্শকদের, যদি কোনো সময় হয় তখন আবার দেখাবার চেষ্টা করবো। এবং ওই সময় সঞ্জনা নিশ্চয় জানতে চাও যে ওই সময় প্রেসিডেন্ট কে ছিলেন 1886 সালে?
জি, 1886
প্রেসিডেন্ট রেগানের কথা বললাম, শতবর্ষ
এটি হস্তগত নিয়েছিলেন
ফরাসি সরকারের কাছ থেকে, যিনি নিয়েছিলেন তিনি হচ্ছেন গ্রোভার ক্লিভল্যান্ড, তিনি এটা নিয়েছিলেন। তো এখন আবার স্ট্যাচু অফ লিবার্টিকে নিয়ে কথা উঠছে এই জন্য যে স্ট্যাচু অফ লিবার্টির ম্যানহাটনের একটি মূর্তি মিউজিয়াম তৈরি করা হচ্ছে, এবং মিউজিয়ামের যিনি সহ ডিজাইনার নিকলসন গ্যারিসন তিনি বলছিলেন,
when we first came on the island we were moved, we literally saw people on their knees crying because of what this place meant, and it kind of sunk into us that this is a really special sacred place.
নিকলসন যেমন বলছিলেন যে আমরা যখন প্রথম এলিস আইল্যান্ডে গিয়ে ওই মূর্তির সামনে দাঁড়ালাম তখন সত্যি অভিভূত হয়ে গিয়েছিলাম যে ওই বেদিতে নতজানু হয়ে মানুষ কাঁদছে যারা অভিবাসীরা এই দেশে এসেছে এবং থাকছে বছরের পর বছর, তার বিশালতা তাদের উপরে যে কি প্রভাব ফেলেছে সেটা নিজের চোখে না দেখলে
সম্পর্ক যেন
গড়ে চলে এবং নিজে একেবারে একটা অন্য জগতে চলে যায়, মানুষের মনটা যেন কোথাও যেন হারিয়ে যায়। তো তার যে কি বিরাট প্রভাব সেটা দেখা যায়, এবং প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ পর্যটক শুধু নিউ ইয়র্কে আসেন এই স্ট্যাচু অফ লিবার্টি দেখতে, অন্যান্য জায়গা হয়তো না দেখে চলে যান কিন্তু স্ট্যাচু অফ লিবার্টিতে তারা যান। এবং মিউজিয়ামের মূল যিনি ডিজাইনার এডভিন শোলসবার্গ তিনি জানালেন,
we wanted to really convey this idea that it is our ability, all of our ability, to preserve and kind of protect the idea of liberty.
Edwin bolchilen je amader etai amra bojhate cheyechi je amader sarbattok prochesta hocche je eta je ekti murtir pratik, shadhinotar pratik, shetake amra rokkha korte chai, amra bishwabyapi shadhinota rokkha korte chai ar tar pratik hishebe tulchi e museum abar shuru korchi ar ki.
Apa ekti proshno je deeper মধ্যে কেন এটি রাখা হলো, এই মূর্তিটি গড়া হলো?
প্রথমে তো মূর্তিটি নিয়ে যাওয়া হয়েছিল, এটা নিয়ে আবার প্রশ্ন আছে, বস্তা হোক মূর্তিটি ফিলাডেলফিয়ায় বলা হয়েছে যেখানে প্রথম যুক্তরাষ্ট্রের সনদ রচিত হয় সব কিছু, তখন বলা হচ্ছিল যে এখানে থাকলে ফিলাডেলফিয়ায় যখন প্রথম যুক্তরাষ্ট্রের সরকার গঠিত হচ্ছিল যেখান থেকে, সেখানে বস্টনে এই বিভিন্ন জায়গার প্রস্তাব ছিল কিন্তু শেষ পর্যন্ত ওই উত্তাল জলরাশির মাঝে নিউ ইয়র্কে এটা আছে এই প্রতীকটি, অসাধারণ একটি ব্যাপার। এবং সেখানে পর্যটক যারা আসেন, যেমন কস্টারিকা থেকে এক মহিলা এসেছিলেন মার্তা, তিনি বললেন,
El esfuerzo de todas esas personas.
It represents the efforts of everyone that arrived to this country to fight for equality and fraternity.
এটা হচ্ছে মানে তিনি বলছিলেন মার্তা কস্টারিকার পর্যটক যে এটা সেই সব মানুষের সবার যারা কিনা সমতা আর নিজেদের ঐতিহ্য নিয়ে এই দেশে এসেছেন, সমতার দাবি নিয়ে এই দেশে এসেছেন, তাদের প্রতীক হচ্ছে এই নারী মূর্তি। আর স্পেন থেকে একজন পর্যটক এসেছিলেন ফার্নান্দেজ, তিনি বলছিলেন,
Sentirte libre, pero siempre respetando la libertad del prójimo.
To feel free, but always respecting the liberty of others.
তিনি বলছিলেন যে আমরা এখানে এসে মুক্তির স্বাদ পাই, কিন্তু সেই সঙ্গে আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা সবার, অন্য সবার স্বাধীনতাকে যেন মর্যাদা দিই, এটাই তারা মনে করেন। এবং এই মূর্তি বা যারা দেখছেন এবং নতুন মিউজিয়াম যারা গড়ে তুলছেন তার সেই প্রকল্পের সহকর্মী মানে একজন কর্মী নিকোলাস গ্যারিসন তিনি বলছিলেন,
It doesn't try to be nostalgic. It tries to be forward looking. It tries to be inspirational unto itself as its own object, its own kind of new icon, while being respectful to the buildings that are here.
তিনি বলছিলেন নিকোলসন যে আমরা এখানে এসে অবশ্যই আনমনা হয়ে যাই, সবাইকে আনমনা করে তুলি, তবে একটা অনুপ্রেরণা যোগায়, একটা উৎসাহ উদ্দীপনা যোগায়, আগামী দিনের স্বপ্নে আমরা বিভোর হই এই মূর্তির সামনে। লেডি লিবার্টির কাছ থেকে দাঁড়িয়ে নিউ ইয়র্কের সেই দূরে আকাশচুম্বী দালান কোঠা দেখা যায়, দেখা যায় যে নিউ ইয়র্ক কী, আমেরিকা কী, এবং প্রবাসী মনে তখন ওই আলোক বর্তিকা থেকে যেন আশার সঞ্চার হয়। লেডি লিবার্টির হাতে আলোর মশাল রয়েছে এবং হাডসন নদীর উত্তাল জলরাশির মাঝে শ্রান্ত ক্লান্ত পথিকের মনে আশা জেগে ওঠে। হ্যাঁ, নতুন দিনের আশা। তো এই আশার সঞ্চার নিয়েই আজকে আমরা মনে করব যে দেশ দেশান্তর থেকে যারা আসছে সবার মনে এই আলোকবর্তিকা আশার সঞ্চার করুক। আজকে নারীকণ্ঠের আলোচনাকে শেষ করি।
ধন্যবাদ আপা, খুব সুন্দর একটি বিষয় নিয়ে নারীকণ্ঠ পরিবেশনের জন্য।
এই নারীমূর্তি সবার মনে আশার সঞ্চার করুক। আজকের আলোচনা এ পর্যন্তই।
আর এখন খেলার খবর জানাচ্ছেন তহিদুল ইসলাম।
ধন্যবাদ সঞ্জনা। খেলার খবর, আপনারা সবাই জানেন আসলে আগামীকাল কি হতে যাচ্ছে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলার জন্য মাঠে নামছে। বাংলাদেশের অধিনায়ক চাইছেন 2-0 সিরিজটি জিতে নিতে। এটি অবশ্য বাংলাদেশের জন্য নতুন কিছু নয়, 2009 সালেও বাংলাদেশ 2-0 ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতেছে। কিন্তু সমস্যাটি হচ্ছে অন্য জায়গায়। টেস্টটি হবে মিরপুর স্টেডিয়ামে এবং সেখানে আসলে ড্র করা বেশ কঠিন, কারণ রেকর্ড অন্তত পক্ষে তাই বলে। এবং সাকিব আল হাসান বলছেন যে তারা ড্র করে হলেও এই সিরিজটি জিততে চায়। কিন্তু সমস্যাটি হচ্ছে 2009 সালে যে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ হারিয়েছিল 2-0, সেই দল এবং বর্তমান দল এদের মধ্যে সক্ষমতা এবং দক্ষতার অনেক তফাত রয়েছে। বর্তমান দলটি অনেক বেশি শক্তিশালী, আর সে কারণেই আমাদের আসলে বিশ্লেষণ। এবং বিশ্লেষণ দেওয়ার জন্য ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু খন্দকার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, যেমনটা বলছিলাম যে আসলে মিরপুর স্টেডিয়ামে কি ড্র করা সম্ভব এমন একটি সন্দেহ রয়েছে। বাংলাদেশ দলের দক্ষতা নিয়ে এখন প্রশ্ন নেই, কারণ তারা এরই মধ্যে 1-0 এগিয়ে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ দলটিও ভালো, কিন্তু আমরা জানি ক্রিকেট খেলার জন্য মাঠ একটি বড় সহায়ক শক্তি হয়ে দাঁড়ায়, এবং স্বাগতিক দল হিসেবে নিশ্চয়ই বাংলাদেশে একটু সুবিধে পাবে। কিন্তু তারপরও মিরপুর স্টেডিয়ামের রেকর্ড তা বলছে না। ড্র হওয়া কি আদৌ সম্ভব মিরপুর স্টেডিয়ামে?
সাকিব আল হাসান একটা কথা পরিষ্কার করে জানিয়েছেন যে তার দল কিন্তু 2-0 সিরিজ জয়ের জন্যই মাঠে নামবে, এবং তারা যেভাবে চেয়েছেন মিরপুরও সেই স্পিনিং ট্র্যাক হচ্ছে, স্পিনাররা সেখানে স্বর্গরাজ্য স্পিনারদের, উইকেট থেকে স্পিনাররা সহায়তা পাবেন, সেক্ষেত্রে তিনি 4টা স্পিনার নিয়ে খেলবেন তিনি তাইজুল ইসলাম, ওই অন্যদিকে 2 অফ স্পিনার নিয়ে গেছেন মিরাজ এবং নাইম হাসান। এই 4 স্পিনারকে দিয়ে তিনি অ্যাটাকটা করবেন, এবং তার বিশ্বাস যে চট্টগ্রামের যে স্পিনাররা যেভাবে তার সেই জয় এনে দিয়েছেন, ঢাকাতেও তার অন্যত্র হবে না। এবং ঢাকার উইকেট আরো বেশি কঠিন। এখানে সব থেকে বড় কথাটা টস জয়টা বড় ফ্যাক্টর, টস জিতবে যারা তাদের অ্যাডভান্টেজটা একটু বেশি থাকবে, কারণ ওয়েস্ট ইন্ডিজেও কিন্তু ভালো স্পিনার রয়েছেন, সেখানে ফোর্থ ইনিংস ব্যাট করাটা খুবই দুরূহ ব্যাপার, যেটা চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজেরও হয়েছিল। সেক্ষেত্রে সাকিব আল হাসানের সব থেকে বড় দরকার টস জয় করা, টস জয় করা প্রায় ম্যাচ জয় করার অর্ধেক সামিল হয়ে যাবে, কারণ উইকেট যত বেশি খেলা হবে দিন গড়াবে বল তত বেশি টার্ন করবে, ব্যাটসম্যানদের জন্য ঘুম কেড়ে নেওয়ার মতো অবস্থা হবে। তো তার থেকে বড় কথা, বাংলাদেশ দলের যে ডিপেন্ডেবল যাকে বলা হয় মুশফিকুর রহিম, গতকাল যখন প্র্যাকটিস করছিলেন তখন তিনি একটু ব্যথা পেয়েছিলেন এবং তা নিয়ে একটা সংশয় ছিল যে আদৌ তিনি খেলবেন কিনা, কিন্তু সেই ব্যাপারটা সাকিব আল হাসান সোজা সবটা জানান যে মুশফিক খেলবেন এবং তিনি কিপিংও করবেন, যদি কিপিং করতে অসুবিধা হয় সেক্ষেত্রে দলের অতিরিক্ত কিপার হিসেবে লিটনকে ডেকে আনা হয়েছে। লিটন যিনি ঘরোয়া ক্রিকেট খেলছিলেন ঢাকার বাইরে, তাকে দল স্কোয়াডের সাথে নেওয়া হয়েছে, এবং যদি মুশফিক কিপিং করতে না পারেন সেক্ষেত্রে লিটন দাস ওপেন করবেন এবং কিপিং করবেন। এটা হলো এই জায়গাটা। এবং অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ব্রাথওয়েট তিনি কিন্তু বলেছেন যে আমাদেরকে এতটা হালকা করে দেখা ঠিক হবে না, আমরা জানি মিরপুরে ডিফিকাল্ট উইকেট, স্পিনের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, তারপরে আমরা চেষ্টা করব যে সিরিজটা যেন আমরা এইতে জয় করে সিরিজটা ড্র করতে পারি। কিন্তু ব্রাথওয়েট যতই বলুন মিরপুরের উইকেটে ব্যাটিং করা যে কতটা কঠিন, সেটা কিন্তু মিরপুরে ইংল্যান্ড বলি অস্ট্রেলিয়া বলি বড় বড় দলকেও আমরা দেখেছি তারা বিক্ষুব্ধ করেছিল বাংলাদেশি স্পিনারদের বিরুদ্ধে, এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশ হোম কন্ডিশনটাকে কাজে লাগিয়ে তারা জয় তুলে নিচ্ছেন। এবং সাকিব আল হাসান আজ আরো একটি কথা বলেছেন যে আমাদেরকে আমাদের কন্ডিশনটা কাজে লাগিয়ে পিচের অ্যাডভান্টেজটা কাজে লাগিয়ে আমাদেরকে জয় তুলে নিতে হবে, যেমন বাইরে গেলে আমরা ডিফারেন্ট কন্ডিশনে খেলি, সেখানে বিদেশের হোস্ট দলগুলি তাদের দলের জয়ের জন্য যতটা করা দরকার তারা করেন, এবং আমরা আমাদের গ্রাউন্ডে আমরা সেই কাজটা করবো, এবং আমাদের ব্যাটসম্যানরাও কিন্তু ঠিক সেইভাবেই পিচটাকে তৈরি করেন। তো কালকেও একটা নতুন দিন হবে, নতুন খেলা, এবং টসটা ভাইটাল হবে বারবার বলছি, কারণ যারা টস জিতবে তাদের জন্য একটা অ্যাডভান্টেজ হয়ে থাকবে।
জি, আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে তামিমের ফেরার সম্ভাবনা ছিল কিন্তু শেষ পর্যন্ত হয়ে উঠল না, বিষয়টি যদি আমাদের একটু বিস্তারিত জানান, কারণ তামিম বাংলাদেশের দলের খেললে সেটি নিশ্চয়ই মানসিকভাবে এবং দক্ষতার দিক দিয়ে বাংলাদেশ দলের জন্য অনেক বেশি সহায়ক হতো নিশ্চিতভাবে যে তার, সেই বিষয়টি আসলে হয়ে উঠল না, আরেকটু অপেক্ষা বাড়লো, কেন, সবশেষ কী খবর রয়েছে আপনার কাছে?
ঠিক তাই, কারণ তামিম কিন্তু নিজের থেকেই বলেছিলেন যে তিনি ওয়েস্ট ইন্ডিজ তিনি প্রথম দিন খেলা তিনি উঠেছিলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সয়েলে খেলবেন, কিন্তু সেটা হয়নি। তারপরে তিনি আরো বেশি প্র্যাকটিসেও নেমেছিলেন, ব্যাটিংও করেছেন তিনি, যে চিটাং টেস্ট খেলবেন সেটাও পারেননি, তারপরে ভাবা হয়েছিল যে ঢাকা টেস্ট খেলবেন, আসলে তার হাতের যে অবস্থাটা ছিল সেটা ম্যাচ খেলার মতো ফিটনেস এখনো হয়নি, এবং এটা নিয়ে তারা রিস্ক নিতে চাননি ম্যানেজমেন্ট, এবং তারা চেয়েছেন যে তাকে আরো রেস্ট দিয়ে যদি ওয়ানডে কিংবা টি টোয়েন্টিতে খেলা যায় তাহলে হয়তো ভালো, কারণ সামনেই কিন্তু বাংলাদেশের আরেকটা কঠিন ট্যুর রয়েছে, আগামী বছর শুরুতেই বাংলাদেশ নিউজিল্যান্ড ট্যুর করবে, এবং নিউজিল্যান্ডের ওই বাউন্সি টেস্ট উইকেটে তামিমকে বড় বেশি দরকার, কারণ ওখানে বাংলাদেশ যত ভালো ব্যাটসম্যান অভিজ্ঞ ব্যাটসম্যানরা খেলবেন তখন কিন্তু দলের জন্য ভালো, কারণ নিউজিল্যান্ডে তিনটা টেস্ট খেলতে হবে এবং সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগে, কারণ ওয়ার্ল্ড কাপটা হবে ইংল্যান্ডে। স্বভাবতই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চাচ্ছে ওয়ার্ল্ড কাপটায় বাংলাদেশ যতটা শক্তিশালী দল নিয়ে যাবে, দলের প্রত্যেকটা প্লেয়ার যেন ফিটনেসটা তাদের ঠিক থাকে, কোনো রকম ইঞ্জুরি না থাকে, এই জন্যই কিন্তু তারা তেমন একটা রিস্ক নিতে চাননি, কারণ ঢাকা টেস্টে স্পিনারদের দিয়ে ওয়েস্টইন্ডিজকে কল্পনাটা, সেখানে হয়তো তামিমের ইনজুর তামিমকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কিন্তু নিতে চাননি, যেটা একটা সময় হয়তো খুবই প্রায় ছিল, আশঙ্কা ছিল সাকিব আল হাসান খেলতে পারবেন না, কিন্তু দেখা গেল উল্টো ঘটনাটা ঘটে গেল, সাকিব ফিট হয়ে ক্যাপ্টেন হিসেবে চিরান টেস্ট জিতেছেন এবং ঢাকা টেস্ট খেলছেন, সেদিক থেকে সম্ভবত এই যে ঢাকা তামিম কিন্তু চিরান টেস্ট তো খেলতেই পারেনি, ঢাকা টেস্ট তো খেলতে পারলেন না ফিটনেসের জন্য, তার শারীরিক সুস্থতা ঠিক হয়নি দেখি কিন্তু দলের বাইরে, কারণ তামিমকে বাইরে রেখে দল গড়ার কথা চিন্তা করা যায় না। তারপরে কিন্তু সাকিব আল হাসান কথাটা বলেছেন যে তামিমের অভাবটা ইয়াং যে টিমটা তরুণ যারা খেলছেন তারা কিন্তু টিম এফোর্ট দিয়ে সেই অভাবটা ঢেকে দিবেন, এবং এটা তার বিশ্বাস যে তার ব্যাটসম্যানরা তার ওপেনিংসটা ভালো হচ্ছে না, তিনি আশা করছেন যে ওপেনাররা ভালো করবেন যাতে মিডিল অর্ডারের প্রেশারটা কম হয়, তারপরে তিনি বোলারদের উপরে তার যতটা কনফিডেন্স তিনি পুরোপুরি আস্থা রাখছেন যে এই টিমটাই তাকে চট্টগ্রামের পর ঢাকা টেস্ট জয় এনে দেবে, এবং 2009 সালে তিনি যে মেকশিপ ক্যাপ্টেন হিসেবে 2-0 সিরিজ জিতেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার একটা পুনরাবৃত্তি ঢাকা।
জি দিলু খন্দকার, আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই, যদিও নিশ্চিত ছিল গ্রুপ পর্বে খেলা কিন্তু কিন্তু তারপরও আমরা দেখলাম চ্যাম্পিয়ন হয়েই বার্সা হচ্ছে উঠলেন এবং সেক্ষেত্রে মেসির নৈপুণ্য ছিল, আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম কিন্তু আজ আর সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শ্রোতা নিশ্চয়ই অন্য বিষয় নিয়ে অন্য কোনো দিন আলোচনা হবে খেলার খবরে, আজ এ পর্যন্তই।
আর এখন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের সেনেট ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা শেষ করার লক্ষ্যে গতকাল 63-37 ভোটে একটি প্রস্তাব অনুমোদন করেছে। এই ভোট হচ্ছে প্রশাসনের প্রতি একটি ইঙ্গিত, কারণ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতারা এরকম আভাস দেননি যে তারা কোনো পদক্ষেপ নেবেন। এই ভোট গ্রহণ হচ্ছে সৌদি আরবের ব্যাপারে হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের বিধায়কদের মধ্যে ক্রমবর্ধমান মতপার্থক্যের প্রমাণ, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা টিমের দুজন শীর্ষ নেতা এ বিষয়ে সেনেটকে পূর্ণাঙ্গভাবে গোপন বৈঠকে অবহিত করেছেন। তুরস্কে সৌদি কনসুলেটে ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিককে হত্যার প্রায় দুমাস পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস রিয়াদ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক রাখার ব্যাপারে দৌড়ান, যার মধ্যে রয়েছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র। তবে উভয় দলের সেনেটর এই বার্তার তোয়াক্কা করেননি, বরঞ্চ এই রুদ্ধদ্বার কক্ষের আলোচনায় সিআইএর পরিচালক গিনা হ্যাসপেলকে অন্তর্ভুক্ত না করার তীব্র সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোয়েন তাঁর বিরুদ্ধে আনা বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের নতুন অভিযোগে নিজেকে দোষী বলে আজ স্বীকার করে নিয়েছেন। মুলার 2016 সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছেন। ওই খবরে বলা হয়েছে যে কংগ্রেসে মিথ্যে বিবৃতি প্রদানের জন্য নিউ ইয়র্কে ফেডারেল আদালতে কোয়েন নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। কোয়েন এরই মধ্যে নির্বাচনী প্রচার অভিযানের আর্থিক নিয়ম লঙ্ঘনের কথাও স্বীকার করেছেন। ভারতে নাগরিকত্ব প্রদান সংক্রান্ত একটি আইন এবং সিদ্ধান্ত সম্পর্কে এখন শুনুন কলকাতা থেকে পাঠানো আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর একটি প্রতিবেদন।
অসমের খসড়া নাগরিকপঞ্জী থেকে বাদ পড়া 40 লক্ষ মানুষের মধ্যে এ পর্যন্ত মাত্র 6 লক্ষ মানুষ তাঁদের নাম তোলার জন্য তথ্য প্রমাণ সহ কাগজপত্র জমা দিয়েছেন। গত 25 সেপ্টেম্বর থেকে নতুন করে প্রমাণ দাখিলের কাজ শুরু হয়েছিল, চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে আর খুব বেশি লোক যে নাম তোলাতে যাবেন না তা বুঝতে পেরেই কেন্দ্রীয় সরকার এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে নিয়ে বৈঠকে বসে তাঁদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং আইবির ডিরেক্টরকেও ডেকে নিয়েছিলেন। কমিটিতে এদেরও রাখা হচ্ছে। কাজটা অবশ্য সহজ নয়, সামনে সাধারণ নির্বাচন, বিজেপি ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রাখতে গেলে বিপুল বাধা আসবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই রেখেছেন, জোর করে এত লোককে বাদ দিলে গৃহযুদ্ধ বাঁধবে। ওদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে কথা দিয়ে রেখেছেন যে জোর করে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পরোশেঙ্কো নেটো মিত্রদের আজোভ সাগরে নৌজাহাজ পাঠাতে অনুরোধ করেছেন। রাশিয়ার সঙ্গে উত্তেজনা বিরাজ করার কারণে বৃহস্পতিবার পরোশেঙ্কো তাঁর দেশকে নিরাপত্তা এবং সাহায্য প্রদানের জন্য এই অনুরোধ করেন। পরোশেঙ্কো এই মন্তব্যগুলো জার্মান সংবাদপত্র বিল্ডেও ছাপা হয়েছে। নেটোর মুখপাত্র ওয়ানা লাঙ্গুইস্কো পরোশেঙ্কোর অনুরোধের উত্তরে জানান, কৃষ্ণ সাগরে যৌথ বাহিনীর উপস্থিতি আগে থেকেই রয়েছে। তিনি আরও বলেন, নেটোর জাহাজ নিয়মিতভাবে সেখানে পাহারা দিয়ে থাকে এবং নেটোর মিত্ররা সেখানে প্রায় বিভিন্ন পরিদর্শনে গিয়ে থাকেন।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান এই পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, শিফটের দায়িত্বে ছিলেন সেলিম হোসেন এবং প্রকাশলী ছিলেন পিটার হানলি, ফেসবুকে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আমি সঞ্জনা ফিরোজ এবং আমার সঙ্গে থাকা
আমি আনিস আহমেদ।
আজকে আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.